আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহুল করিম। আজকে আমরা আরেকজন মহান ব্যক্তিত্বের জীবনী সম্পর্কে শ্রবণ করব, ওনার আত্মত্যাগ সম্পর্কে শুনব, ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব, যেগুলির মধ্যে থাকবে আমাদের জন্য অনেক শিক্ষা, শিক্ষণীয় বিষয় এবং আমল করার জিনিস ইনশাআল্লাহুল করিম। আমরা আসুন শুরুতে দুরুদে পাকের ফজিলত জেনে নেই। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ কারী হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো কিছু নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল চেয়ে উত্তম। সত্য নিয়ত এটা বড় একটা ইবাদত। আমরা যা শুনব সে অনুযায়ী নিজে আমল করব এবং অন্যের নিকট নেকির দাওয়াত হিসেবে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে শুনব দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে চার মাজহাবের ইমামের মধ্যে একজন মহান ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের আত্মত্যাগ সম্পর্কে এবং ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক, ইলমি খিদমত, রিয়াজত সাধনা, ইবাদত বন্দেগী ইত্যাদি সম্পর্কে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। শুরুতে ওনার কিছু সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই। ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাই, ওনার পুরো নাম। হিজরি দ্বিতীয় শতাব্দীর মহান ইমাম এবং সুদক্ষ মুস্তাহিদ ছিলেন। তার মোবারক বংশ আব্দে মুনাফে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক বংশের সাথে মিলে যায়। তিনি রহমতুল্লাহ আলাই 150 হিজরিতে অর্থাৎ 150 হিজরিতে ফিলিস্তিনের একটি গ্রামের মধ্যে জন্মগ্রহণ করেন। চমৎকার একটা বিষয়, আল্লাহ পাকের দয়ায় আমরা যে মাজহাবের অনুসারী, হানাফি মাজহাব, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাজহাবের মধ্যে রয়েছি। আমাদের ইমাম গত হয়েছেন, বিদায় নিয়েছেন 150 হিজরিতে। আল্লাহ পাক আরেকজন ইমামকে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে 150 হিজরিতে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর তিনি ওই দেশে জন্মগ্রহণ করেছেন যেখানে মসজিদে আকসা রয়েছে, বাইতুল মুকাদ্দাস রয়েছে, যে মসজিদের মধ্যে আমার পেরানবী রহমতুল্লিল আলামিন সমস্ত আম্বিয়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করেছিলেন মিরাজের রাতে। যাই হোক, আমরা শুনতেছিলাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের আত্মত্যাগ বা ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের জন্মের পূর্বেই তার আম্মা যান হযরত সাইয়্যেদাতুনা ফাতিমা বিনতে আবদুল্লাহ, তিনি স্বপ্নে দেখলেন, একটি স্বপ্ন এরকম ছিল তার শরীর থেকে, ইমাম শাফির আম্মাজান বলতেছে যে তিনির শরীর থেকে বৃহস্পতি নামক প্রসিদ্ধ গ্রহ বের হলো, একটি বৃহস্পতি নামক গ্রহ বের হলো এবং মিশরে গিয়ে পড়ল, অতপর প্রতিটি শহরে টুকরো টুকরো হয়ে মিশরের জমিনে ছড়িয়ে পড়ল। অভিজ্ঞ স্বপ্নের ব্যাখ্যাকারী এটার ব্যাখ্যা এভাবে করলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের আম্মাজানকে বলতেছেন যে আপনার গর্বে এমন এক মহান আলিম জন্মগ্রহণ করবে যার জ্ঞান মিশরের মধ্যে প্রসার লাভ করবে এবং সেখানকার ইসলামী সাম্রাজ্যে প্রসার লাভ করবে। অর্থাৎ অগ্রিম এ স্বপ্নের মাধ্যমে তিনি জানতে পারলেন যে আমার গর্বের সন্তান যিনি আসবে উনি একজন মহান আলিম হবেন, মিশরের জমিনে তার প্রচার প্রসার লাভ করবে এবং আজও পর্যন্ত মিশরে ওনার শাফি মতাবলম্বী শাফি মাজহাবের অনেক লোক বসবাস করে। তো ইমাম শাফি রহমতুল্লাহের যখন বয়স 2 বছর তখন তার সম্মানিত আব্বা পিতা ইন্তেকাল করেন, তার আম্মা যান তাকে তখন মক্কাতুল মুকাররমায় নিয়ে গেলেন আর সেখানে তিনি লালিত পালিত হতে লাগলেন এবং শিক্ষা দীক্ষা অর্জন করলেন মক্কা শরীফের মধ্যে। প্রথম দিকে ইমাম শাফি রহমতুল্লাহ আগ্রহ ছিল ভাষাশাস্ত্র আরবি ছন্দের প্রতি, পরবর্তীতে তিনি হাদিস শাস্ত্র এবং ফিকা শাস্ত্রের জ্ঞান অর্জনের জন্য প্রবল আগ্রহ প্রকাশ করেন, দক্ষতা অর্জন করলেন, ভাষাশাস্ত্র এবং ছন্দ ছেড়ে দিয়ে হাদিস এবং ফিকাহের প্রতি তিনি দৃষ্টি নিক্ষেপ করেন। এক ঘটনা এভাবে বর্ণনা পাওয়া যায় যে ইমাম শাফি রহমতুল্লাহ নিজেই বর্ণনা করেন যে একদিন আমি প্রবল আগ্রহে আরবের লাবিদ নামক ব্যক্তির কবিতা পাঠ করছিলাম, আরবি কবিতা, যে হঠাৎ একটি অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কবিতা পড়ে নিজের সময় নষ্ট কেন করছো, যাও ফিকাহের জ্ঞান অর্জন করো। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন আমার মনে এই অদৃশ্য আওয়াজের অনেক প্রভাব পড়ল এবং আমি মক্কায় মুকাররমায় হযরত সুফিয়ান বিন উয়াইনা রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে জ্ঞান অর্জন করলাম। অতঃপর হযরত মুসলিম বিন খালিদ মুনজি রহমতুল্লাহর কাছ থেকে জ্ঞানের ফয়েজ অর্জন করলাম। অতঃপর মদিনায় মুনাওয়ারায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খেদমতে উপস্থিত হয়ে গেলাম। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানি নেকির দাওয়াত দেওয়ার জন্য আম্বিয়ে কেরাম যে কাজ করেছেন, সকল আম্বিয়ে কেরাম বিদায় নিয়েছেন আল্লাহ পাকের ইচ্ছায়। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের ধারাও সমাপ্ত করে দিয়েছেন, এই জন্যই আমাদের নবী আখেরি নবী, সর্বশেষ নবী। তো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নেকির দাওয়াতের ধারা অব্যাহত রেখেছিলেন সাহাবায়ে কেরাম, আহলে বাইতে আতহারগণ। পরবর্তীতে এই কাজ এসে পড়ে বুজুর্গানে দ্বীনের দায়িত্বে অর্পণ করা হয় উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের সংশোধনের এই দায়িত্ব আউলিয়ে কেরামের কাছে এসে পড়ে। আউলিয়ে কেরাম যখন তরিকাতের ইমাম, মাজহাবের ইমাম, বুজুর্গানে দ্বীন, সলফে সালেহীন যখন এই নেকির দাওয়াত যার যার যুগ অনুযায়ী দেওয়া শুরু করলেন, তাদেরকে ফুলের মালা, সবাই ফুলের মালা দেয় নাই যে আপনি আম্বিয়ে কেরামের কাজ আঞ্জাম দিচ্ছেন, তো সবাই কিন্তু ফুলের মালা নিয়ে দেয় নাই, কিন্তু এর পরিবর্তে তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, কেউ কারাবদ্ধ হয়েছেন, কেউ মার খেয়েছেন, নিপীড়নের স্ট্রিম রোলার কারো উপর চালানো হয়েছে, এমনকি অত্যাচারের হুকুম করা হয়েছিল যে শরীরের চামড়া পর্যন্ত তুলে নেওয়া হয়েছে, মরুভূমিতে হেঁচড়ানো হয়েছে, কেউ কেউ আবার শাহাদাতের সুদাও পান করে নিয়েছেন। আহ, এই কঠিন মুহূর্তটা সাহাবায়ে কেরামের যুগ শেষ, আহলে বাইতের যুগ শেষ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরে এই উম্মতের খেদমত কে করবে? তো আল্লাহ পাক কের দয়াতে আবারও মাজহাবের ইমামগণের মাধ্যমে আল্লাহ পাক খেদমত নিয়েছেন। আমাদের ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তো এরই মধ্যে একজন হচ্ছেন আজকে যার আমরা আত্মত্যাগের কথা শুনতেছি, তার জীবনের কিছু দিক আমরা শুনতেছি, তিনি হচ্ছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। আসলে যদিও মাজহাবের কিছুটা ভিন্নতা রয়েছে আমলগত দিকে, কিন্তু আকায়েদের ব্যাপারে সকল মাজহাবের ইমামগণ এক ছিলেন, আল্লাহ পাকের ওহদানিয়তের ব্যাপারে এক ছিলেন, রসুল পাকের মহাব্বত আদর্শের ব্যাপারে এক ছিলেন, কিন্তু মাসালাগত বা আমলগত কিছু পার্থক্য ছিল। তারপরও আমরা যে যেই মাজহাবের অনুসারী আছি, আমরা সেই মাজহাবকে অনুসরণ করি, সকল চারো মাজহাবকে বিশ্বাস করি, একটাকে অনুসরণ করি। তো ওনার জীবনী আনার কারণ হচ্ছে উনি একজন ওয়ালি কামিল, তরিকতের একজন মাজহাবের একজন ইমাম, ওনার আমলের মধ্যে, ওনার আখলাকের মধ্যে, ওনার নেকির দাওয়াতের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ওনারা ইসলামের জন্য নিজের জীবন বিসর্জন করেছেন আত্মত্যাগের মাধ্যমে, দুনিয়ার ভোগ বিলাসকে বিসর্জন দিয়ে শুধু আল্লাহ পাকের পথে, নেকির পথে মানুষকে আহ্বান করেছেন। ইমামগণের মধ্যে এমন মহান মিল ছিল, একজন আরেকজনকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আমাদের মাজহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলেছেন, তো ইমাম আজম ছিলেন এরকম যেন পৃথিবীর সকল মানুষ যদি একটা পরিবার হয়, সেই পরিবারের প্রধান হচ্ছে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি এই কথা বলেছেন। আবার যখন উনি কোনো মাসালার মধ্যে সমস্যা পড়ে যেতেন, তখন আমাদের মাজহাবের ইমামের দরবারে গিয়ে দুরাকাত নামাজ পড়ে মাসালার সমাধান চাইতেন, আল্লাহ পাকের দয়াতে ইমাম আজমের ওসিলাতে মাসালার সমাধান মিলে যেত, তিনি নিজে বলেন। এবং কি নিজের মাজহাব ছেড়ে দিয়ে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ মাজহাবের উপর তিনি আমল করতেন যখন ওনার দরবারে যেতেন। জিজ্ঞাসা করেন, হুজুর আপনার মাজহাব বাদ দিয়ে ইমাম আজমের মাজহাব অনুযায়ী নামাজ পড়তেছেন? বললেন যে এত বড় ইমাম, ওনার সামনে কীভাবে আমি আমার নিজের মাজহাব অনুযায়ী আমল করি? সুবহানাল্লাহ। ইন্তেকালের পরেও ইমাম শাফি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে ইজ্জত সম্মান করতেন। তো আমরা তারই আজকে আলোচনা শুনছি। ওনার অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলি আমাদের জানা দরকার। বংশের দিক দিয়ে তিনি হাশিমি এবং মুত্তালিবিও ছিলেন। হাদিস শাস্ত্রে তিনি পণ্ডিত এবং ফিকা শাস্ত্রের অতুলনীয় ব্যক্তি ছিলেন। আর ওনার অনেকগুলি কিতাবের মধ্যে একটি বড় কিতাব যেটার নাম কিতাবুল উম, তার রচিত কিতাব, এই কিতাবটা অনেক মহান একটি কিতাব। সত্যের খাতিরে তিনি বহু কষ্ট বরণ করেছেন। এই যে সত্যের খাতিরে, সত্য প্রকাশের জন্য, সত্য প্রচারের জন্য বহু কষ্ট করেছেন, যে এই কষ্টটাই কিন্তু আত্মত্যাগ। সফর, এক দেশ থেকে এক দেশে সফর করা, এটাও আত্মত্যাগের সামিল। কষ্ট স্বীকার করে সফর করতে হয়। হাদিস শরীফে এসেছে, আস সাফারু কিতআতু মিনান নার, সফর হচ্ছে আজাবের একটা টুকরা। তো তারপরও ওনারা সফর করেছেন, ইলমে দিন শিখেছেন, শিখিয়েছেন দিন ইসলামের জন্য। এই ভালো কাজগুলি করতে গিয়ে ওনারা অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন, হাসি মুখে বরণ করে নিয়েছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন। দুঃখ কষ্টকে তিনি কখনো কোনো দিন পরোয়া করেননি। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর এই ছিল ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক। একবার কি হলো, হযরত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এক বুজুর্গ বলেন যে আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বলতে শুনেছি, আমি স্বপ্নে হযরত সাইয়েদুনা আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলাম যে তিনি আগমন করলেন। আমি দ্রুত তার সহিত তার সামনে গিয়ে তাকে সালাম করলাম, মুসাফা করলাম, যা আমার স্বপ্নের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বুকে লাগালেন, মহাব্বত করলেন এবং তিনার আঙ্গুল মোবারক থেকে একটি আংটি খুলে আমি ইমাম শাফিকে পরিয়ে দিলেন। সকালবেলা যখন আমি ঘুম থেকে জাগ্রত হলাম তখন স্বপ্ন ব্যাখ্যাকারীকে আমার স্বপ্নের কথা বর্ণনা করলাম। তখন তিনি আমাকে বললেন, হে আবু আবদুল্লাহ, অর্থাৎ হে ইমাম শাফি, আপনার জন্য সুসংবাদ, আপনার মসজিদে হারামে হযরত সাইয়েদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিদার করা জাহান্নামের আযাব থেকে মুক্তির সুসংবাদ, আপনার তার সাথে মুসাফা করা হিসাবের দিনের নিরাপত্তা, আপনি তা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুসাফা করেছেন, এটা হিসাব নিকাশের দিন, হাশরের ময়দানের হিসাবের নিরাপত্তা স্বরূপ, আর বাকি রইল আংটি, আঙ্গুল থেকে আংটি যে পরিয়েছেন, এই আংটির উদ্দেশ্য হলো অতি শীঘ্রই সারা পৃথিবীতে আপনার প্রসিদ্ধি এমনভাবে হবে যেমন রয়েছে হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধি। সুবহানাল্লাহ। তো ঠিকই এই স্বপ্ন সফল হয়েছে এবং আমরা বিশ্বাস করি ওনার ঢঙ্কা আজ ইমাম শাফি রহমতুল্লাহ পুরা বিশ্বের মানুষ, তরিকতের মানুষ, যত মানুষ রয়েছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারাফত, মাঝহাব, যারা বিশ্বাস করে আহলে সুন্নাত আল জামাতের আকিদা অনুযায়ী, সবাই ইমাম শাফি রহমতুল্লাহকে চিনেন, জানেন এবং ওনার মাঝহাবের উপর অনেকে আমলও করে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত ইসলামের এই পয়গাম মিশন বিশ্বের অসংখ্য দেশের মধ্যে রয়েছে, 100-এর উপরে, 150-200-এর উপরে অনেকে বলে থাকেন। তো যাই হোক, মোট কথা অসংখ্য দেশের মধ্যে আমাদের দাওয়াত ইসলামের পয়গাম পৌঁছে গিয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের দাওয়াত ইসলামের ইসলামী ভাইদের মধ্যে আলহামদুলিল্লাহ শাফি মাজহাবের লোকও রয়েছেন। ওনারা মাজহাব অনুসরণ করেন শাফি, কিন্তু দাওয়াত ইসলামের কাজ করেন, অন্যান্য মাজহাবের লোকও রয়েছেন। তবে হ্যাঁ, একটা বিষয় আমাদের জানা দরকার, যদি আমি হানাফি মাজহাবকে অনুসরণ করি, বিশ্বাস করি, তাহলে আমার জীবনের যত দিক রয়েছে ছোট থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কার্যকলাপ আমি হানাফি মাজহাবের অনুযায়ী আমল করতে হবে। শাফি যারা মানেন, মালিকি হাম্বলি যারা বিশ্বাস করেন, যারা অনুসরণ করেন, তারাও তাদের জিন্দগিতে পুরা ওই মাজহাব অনুযায়ী আমল করতে হবে। সুবিধাবাদী জিন্দাবাদ হলে আবার হবে না। যেমন আমি নামাজের ক্ষেত্রে ইমাম শাফির মাজহাব অনুসরণ করব, বিবাহ সাদির ক্ষেত্রে ইমাম মালিকেরটা অনুসরণ করব, লেনদেনের ক্ষেত্রে আরেক মাজহাবেরটা অনুসরণ করব, তাইলে আপনাকে আপনি বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, লাঞ্ছিত হয়ে যাবেন। এজন্য আমরা চারো মাজহাবকেই বিশ্বাস করি, কিন্তু একটাকে অনুসরণ করি। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই দিনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। যে ত্যাগ কোনটা? ত্যাগ হচ্ছে নিজের সময়কে কোরবানি করে এলমে দিন অর্জন করেছেন, ফিকাহের একটা মাজহাব তৈরি করেছেন এবং হাদিসে মুবারাকা এবং কোরআনে পাক থেকে মাসআলা বের করে ওনার মতলম্বী যারা, ওনার শাফি মাজহাবকে যারা অনুসরণ করে, তাদের জন্য সহজ করে দিয়েছেন। এটা ওনার জন্য ত্যাগ, নিজের ভোগকে ত্যাগ করে আপনার ইলমি খেদমতের মধ্যে রাসূল পাকের আদর্শ প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তাআলার দিনের দিকে মানুষকে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার অনেক জ্ঞান ছিল, অনেক মেধা ছিল এবং স্মরণ শক্তিও প্রখর ছিল। যা কিছু তিনি পড়তেন তা অত্যন্ত সহজেই মুখস্থ হয়ে যেত। তিনি রহমতুল্লাহ আলাই অল্প বয়সে শুধু কোরআনে কারিম মুখস্থ করে নিয়েছেন, হাফিজে কোরআন হয়ে গেছেন। শুধু তাই নয়, বরং তিনি হাদিস শরীফের কিতাব, প্রসিদ্ধ কিতাব মুয়াত্তায়ে ইমাম মালিকও মুখস্থ করে নিয়েছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে মুআত্তা কিতাব লিখেছেন হাদিস গ্রন্থের, সেই মুআত্তা তিনি মুখস্থ করে নিয়েছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহর কাছ থেকে তিনি ফয়েজ অর্জন করেছিলেন। বর্ণিত আছে, যখন তিনি হযরত সাইয়েদুনা ইমাম মালিক রহমতুল্লাহর খেদমতে উপস্থিত হলেন এবং আরজ করলেন, আমি আপনার নিকট মুআত্তা পড়তে চাই, আপনার কিতাব মুআত্তা পড়তে চাই। হযরত সাইয়েদুনা ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, আমার কাতিব হাবিবের নিকট যাও, সে এটার পাঠদান করে থাকে। তো তিনি রহমতুল্লাহ আরজ করলেন, ইমাম শাফি বললেন যে হুজুর, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হোক, আমার থেকে এক পৃষ্ঠা আপনি শুনে নিন, আমি যদি ভালো পড়তে পারি তাহলে আমার পড়া শুনবেন, অন্যথায় ছেড়ে দিবেন। সেদিন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, আচ্ছা শোনাও। তখন এক পৃষ্ঠা শুনিয়েছেন, এক পৃষ্ঠা শোনানোর পর উনি চুপ হয়ে গেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, আরও পড়ুন। তিনি আবারও পড়লেন, ওনার কাছে খুব ভালো লাগলো। তারপর তিনি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ নিকট পুরো মুআত্তাই পড়লেন। যখন আবারও উপস্থিত হলেন, তখন তিনি ইমাম মালিক রহমতুল্লাহ বললেন যে, অন্য কোনো ব্যক্তিকে খুঁজে বের করো যিনি তোমাকে পড়াতে পারে। তখন ইমাম শাফি রহমতুল্লাহ বললেন, আরজ করলেন, হুজুর, আমি চাই যে আপনি নিজেই আমার পড়াটা শ্রবণ করেন, আপনিই শোনেন, যদি আমি ভালো পড়তে পারি তাহলে আমি আপনাকে শোনাবো, যদি ভালো পড়তে না পারি আরেকজন পাঠকারী খুঁজে বের করে নিব। তো ইমাম মালিক রহমতুল্লাহ উপায়ান্তর হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে শোনান। তখন ইমাম শাফি রহমতুল্লাহ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মুআত্তা ইমাম মালিক মুখস্থ পাঠ করে শোনালেন। সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ এতে অনেক খুশি হলেন, ইমাম মালিক রহমতুল্লাহ খুশি হলেন এবং আমাকে দোয়া করলেন, অত্যধিক খুশি হয়ে গিয়েছিলেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ইমাম শাফি রহমতুল্লাহের মেধা কত প্রখর ছিল। অল্প বয়সেই কোরআনে পাকের হেফজ করে নিয়েছেন, আবার কিতাবুল মুআত্তা ইমাম মালিক রহমতুল্লাহের মুআত্তা মুখস্থ করে নিয়েছেন। আর আমাদের ইমামগণ তো বুজুর্গানের দিন তো এরকম ছিলেন না যে এলিম শিখেছেন, কোরআন শিখেছেন, এটা নিজের কাছে রেখেছেন, নয়, তারা চেষ্টা করেছেন এই কোরআন সুন্নার এলিমগুলি তাদের সাগরিদ, তাদের ছাত্র, তাদের অনুসারী যারা, তাদের নিকট পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা সফলও হয়েছেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। তো ইমাম শাফি রহমতুল্লাহের অনেক গুণাবলী ছিল, যেমন আমরা তিনটি বাণী আমরা শ্রবণ করি। ইমাম শাফি রহমতুল্লাহ রাত দিন ভাগ করতেন, প্রথম ভাগে লেখনী ও সংকলনের কাজ করতেন, দ্বিতীয় ভাগে নফল নামাজ পড়তেন এবং তৃতীয় ভাগে আরাম করতেন। হযরত সাইয়েদুনা রবি বিন সুলাইমান রহমতুল্লাহ বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ প্রতিদিন একবার কোরআনে কারিম এবং রমজানের নফল নামাজে 60 বার কোরআনে কারিম খতম করতেন। সুবহানাল্লাহ। যে প্রতিদিন তিনি একবার কোরআনে কারিমও পাঠ করে নিতেন এবং রমজান মাসের নফল নামাজের 60 বার কোরআনে কারিম খতম করতেন। এখন আমরাও তো আখিরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদেরকে তো বেশি থেকে যত বেশি পারা যায় ফরজিয়তের পাশাপাশি নফল ইবাদত আমাদের করা উচিত। তো এভাবে ইমাম শাফি রহমতুল্লাহর ব্যাপারে আরও অসংখ্য ঘটনা রয়েছে, তিনার ইবাদত বন্দেগী রিয়াজত কি বলবো, রাতভর ইবাদত এবং দিনভর রোজা ছিলেন। বর্ণিত আছে, হযরত সাইয়েদুনা হাবিব নাজ্জার রহমতুল্লাহ রাতভর ইবাদত করতেন এবং দিনভর রোজা রাখতেন, আর ইফতারের জন্য যে খাবার আনা হতো তাও অপরকে বণ্টন করে দিতেন, নিজে সারা রাত ক্ষুধার্ত অবস্থায় নামাজে অতিবাহিত করে দিতেন। যখন সকাল নিকটবর্তী হতো তখন বিনয় নম্রভাবে আল্লাহ তাআলার দরবারে আরজ করতেন, দোয়া করতেন, আমি অলসতার সাগরে ডুবে আছি এবং গুনাহের সাগরে জ্বলছি, হে আল্লাহ এই তোমার অপদস্থ গুনাগার এবং দুর্বল বান্দা তোমার দ্বারে দয়ার দরজায় উপস্থিত এবং তোমার নিকট আশ্রয় প্রার্থী। ইসলামী ভাইরা, আমাদের বুজুর্গানে দিন এভাবে নেক আমল করেছেন, নেক আমলের প্রতি তাদের অনুসারীদেরকে, তাদের কাছের মানুষদেরকে দাওয়াতও দিতেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমনই একজন, যেমন নাকি সাইয়েদুনা হাসান কারাবিসি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বহুবার হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে রাত অতিবাহিত করেছি, আমি দেখেছি যে তিনি রাতের এক তৃতীয়াংশ নফল নামাজ পড়তেন এবং কখনো 50 আয়াতের বেশি তিলাওয়াত করতেন না, যদি কখনো বেশি পড়তেন তবে 100 আয়াত পর্যন্ত পৌঁছতেন। যখন কোনো রহমতের আয়াত তিলাওয়াত করতেন তখন আল্লাহ তাআলার দরবারে নিজের জন্য এবং সকল মুমিনের জন্য আনুগত্যে অটল থাকার জন্য দোয়া করতেন, আর যখন কোনো আযাবের আয়াত পাঠ করতেন তখন তা থেকে আশ্রয় প্রার্থনা করতেন এবং আল্লাহ তাআলার নিকট নিজের জন্য এবং সকল ঈমানদারদের মুক্তির জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন আল্লাহ পাকের রহমতে দয়াতে, ওনাদের দোয়া আল্লাহ পাক কবুল করতেন। আমরা চিন্তা করি পুরো বিশ্বের সকল ঈমানদার কি শুধু শাফি মাযহাবের, না, ইমা সকল ঈমানদারদের জন্য দোয়া করেছেন মানে কি সকল হানাফি শাফি মালিকি হাম্বালি যত মাযহাব সঠিক মাযহাব রয়েছে, তরিকত রয়েছে, অর্থাৎ মুমিন মুসলমান রয়েছে, সবার জন্য দোয়া করেছেন। এ ধরনের মহান ওয়ালিয়ে কামেল ওয়ালিয়ে নিয়ামত যারা রয়েছেন তাদের জিন্দিগির আমরা যদি মৃত্যু পর্যন্ত আলোচনা করি, তাদের জিন্দিগির থেকে সামান্য কিছু আমরা নিজে জানতেও পারবো না এবং আপনাদেরকেও জানাতে পারবো না, এত বিশাল সমুদ্র ওনাদের জিন্দিগিতে রয়েছে, ইবাদত রিয়াজত সাধনা ত্যাগ তিতিক্ষা কষ্ট সফর। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি সে অনুযায়ী আমল করার, বুঝার এবং নেকের দাওয়াত হিসেবে আপনজনদের নিকট পৌঁছানোর তৌফিক দান করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে আগামী পর্বে আরেকজন মহান ব্যক্তির আলোচনা আত্মত্যাগের কথা নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।